পারা ১৫, ১৭, সূরা বনি ইসরায়েল, রুকু ১২, আয়াত ১১১, মক্কি। দয়াময় মেহরবান আল্লাহর নামে, পবিত্র মহামহিম তিনি, যিনি তার বান্দাকে এক রাতে তার কুদরতের কিছু নিদর্শন দেখানোর জন্যে মসজিদুল হারাম থেকে নিয়ে যান জেরুজালেমের বরকতময় পরিবেশপূর্ণ মসজিদুল আকসায়। নিশ্চয়ই তিনি সব শোনেন, সব দেখেন। আমি মূসাকে বনী ইসরায়েলের জন্য পথ নির্দেশক কিতাব দিয়েছিলাম, আদেশ করেছিলাম, তোমরা আমাকে ছাড়া অন্য কাউকে তোমাদের ভাগ্য নিয়ন্ত্রক বানিও না। নূহের সাথে আমি যাদেরকে জাহাজে উঠিয়েছিলাম তোমরা তো তাদেরই উত্তর পুরুষ, আর নূহ তো ছিল আমার একান্ত শুকরগুজার বান্দা। আমি ওহি প্রেরণ করে বনী ইসরায়েলকে জানিয়েছিলাম, নিশ্চয় তোমরা দুবার জমিনে বিপর্যয় সৃষ্টি করবে এবং অহংকারে মদমত্ত হবে, আল্লাহর বিধিবিধানকে লঙ্ঘন করবে এবং দুবারই উপযুক্ত শাস্তি পাবে। যখন প্রথম বিপর্যয়কাল উপস্থিত হল তখন তোমাদের বিরুদ্ধে আমি শক্তিমান রণদক্ষ দাসদের পাঠিয়েছিলাম, ওরা ঘরে ঘরে ঢুকে সব কিছু তছনছ করে দিয়েছিল। আমার সতর্কবাণীর প্রথম অংশ এভাবেই পূর্ণ হল। কিছুকাল পর আমি পুনরায় তোমাদেরকে ওদের উপর বিজয়ী করলাম, তোমাদের ধন সম্পত্তি বৃদ্ধি করলাম, জনসংখ্যা বিস্ফোরণ ঘটল, জনশক্তিতে তোমাদের এগিয়ে দিলাম, আর বললাম তোমরা যদি ভালো কাজে লেগে থাকো তবে তা তোমাদেরই কল্যাণ বই আনবে, আর যদি পাপাচারে লিপ্ত হও তবে তার পরিণতিও তোমাদেরই ভোগ করতে হবে। কিন্তু তোমরা শুনলে না, আবার পাপাচারে লিপ্ত হলে, ফলে দ্বিতীয় বিপর্যয়কাল এসে উপস্থিত হল, তোমাদের উপর অন্য জাতিগুলো বিজয়ী হল, তোমরা চরমভাবে অপমানিত ও লাঞ্ছিত হলে, ওরা তোমাদের উপাসনালয়ে প্রবেশ করে তোমাদের অর্জিত সব কিছু ধ্বংস করল। এখন তোমাদের প্রতিপালক তোমাদের ক্ষমা করতে পারেন, কিন্তু তোমরা যদি পাপাচারের পুনরাবৃত্তি করো তবে আমিও শাস্তিদানের পথে ফিরে যাব, আর আমার নির্দেশ হচ্ছে পরকালে সকল সত্যাস্বীকারীর জন্যে জাহান্নামের আগুনই হবে কারাগার। সত্য হচ্ছে এই যে এই কোরআন সমগ্র মানব জাতিকে সহজ সরল পথ প্রদর্শন করে এবং সৎকর্মশীল বিশ্বাসীদের মহাপুরস্কারের সুখবর দেয়, আর যারা আখেরাতে বিশ্বাস করে না তাদের জন্যে আমি প্রস্তুত রেখেছি কঠিন শাস্তি। হায়, মানুষ অনেক সময় যাতে তার অকল্যাণ হবে এমন বিষয়ের জন্যে এত একাগ্রভাবে প্রার্থনা করে যেন সে কল্যাণের জন্যে প্রার্থনা করছে। আসলে মানুষ সিদ্ধান্ত নিতে অতিমাত্রায় তাড়াহুড়ো করে। আমি রাত ও দিনকে করেছি আমার কুদরতের দুটি নিদর্শন, রাতের নিদর্শনকে করেছি নিষ্প্রভ আর দিনের নিদর্শনকে করেছি আলোক উজ্জ্বল, যাতে তোমরা তোমাদের প্রতিপালকের অনুগ্রহ সম্পদ অনুসন্ধান করতে পারো, গণনা করতে পারো দিন ও বছরের সংখ্যা, আর হিসাব করতে পারো নিজের বয়স ও কৃতকর্মের। আর আমি প্রতিটি বিষয়ে বোঝার সুবিধার জন্যে বিশদভাবে বয়ান করেছি। আমি প্রত্যেক মানুষের আমলনামাকে, কর্মবিবরণের রেকর্ডকে তার গলার সাথে যুক্ত করেছি। মহাবিচার দিবসে এ রেকর্ড তার সামনে দৃশ্যমান করে বলব, পড়ো তোমার আমলনামা, আজ তুমি নিজেই নিজের হিসাব নিকাশের জন্য যথেষ্ট। যে সৎ পথে চলে সে সৎ পথে চলে আসলে নিজেরই মঙ্গল করে, আর যে বিপথে চলে পথভ্রষ্ট হয়ে সে নিজেরই ধ্বংস ডেকে আনে। একজনের বোঝা কখনো অন্যজন বইবে না। তাছাড়া সত্য মিথ্যা সম্পর্কে সচেতন করার জন্যে রসুল না পাঠানো পর্যন্ত আমি কোনো সম্প্রদায়কে শাস্তি দেই না। কোনো জনপদ ধ্বংস করার আগে আমি সেখানকার বিত্তবান ও প্রভাবশালী লোকদের সৎকর্ম করার নির্দেশ দেই। কিন্তু ওরা আমার আদেশের অবাধ্য হয়ে অন্যায় ও জুলুমে লিপ্ত হয়, তখন ন্যায়সঙ্গতভাবেই আজাবের ফয়সলা হয়ে যায় এবং তারা ধ্বংস হয়। নূহের পর এভাবে আমি কত পাপ ভারাক্রান্ত জনপদকেই না ধ্বংস করেছি। বান্দাদের পাপাচার সম্পর্কে তোমার প্রতিপালক সবই জানেন এবং সব কিছুরই তিনি সম্যক দ্রষ্টা। হে মানুষ, যারা পার্থিব সুখ সম্ভোগ কামনা করে, আমি ইচ্ছা মতো তাদেরকে পৃথিবীতেই তা দেই, তারপর পরকালের জন্যে জাহান্নাম বরাদ্দ করি। সেখানে তারা লাঞ্ছিত ও পরিত্যক্ত অবস্থায় পুড়তে থাকবে। যারা পরকালের কল্যাণ কামনা করে এবং সে উদ্দেশ্যে সর্বাত্মক প্রয়াস চালায়, তারাই সত্যিকার বিশ্বাসী। তাদের প্রয়াস অবশ্যই যথাযথ পুরস্কারযোগ্য। তোমার প্রতিপালক উভয় দলকেই দুনিয়ায় মুক্ত হস্তে দিয়ে থাকেন। পার্থিব জীবন উপকরণ লাভের দরজা সবার জন্যই অবারিত। তাকাও, দেখো, দুনিয়ার ক্ষেত্রে আমি একজনকে অন্যজনের ওপর বৈশিষ্ট্য ও মর্যাদা দিয়েছি। অতএব পার্থিব মর্যাদার চেয়ে আখেরাতে এই মর্যাদা হবে মহত্তর এবং গুণগতভাবে শ্রেষ্ঠতর। আল্লাহর সাথে অন্য কোনো কিছুর উপাসনা করো না। যদি করো তবে তুমি লাঞ্ছিত ও পরিত্যক্ত হবে। আল্লাহ আদেশ করেছেন যে, এক, তোমরা আল্লাহ ছাড়া কারো উপাসনা করবে না। দুই, বাবা মার সাথে ভালো ব্যবহার করবে। তোমার জীবদ্দশায় তাদের একজন বা উভয়ই যদি বার্ধক্যে উপনীত হয়, তবুও তাদের ব্যাপারে উহ আহ করো না, তাদের ধমক দিও না বা অবজ্ঞা করো না। তাদের সাথে আদবের সাথে কথা বলো, শ্রদ্ধা ভরা দৃষ্টিতে মমতার ডানা মেলে ছায়ার মতো আগলে রাখো এবং সবসময় তাদের জন্য দোয়া করো। হে আমার প্রতিপালক, আমার মা বাবা শৈশবে যে মমতায় আমাকে লালন করেছেন, তুমিও তাদের উপর সেরূপ করুণা বর্ষণ করো। হে মানুষ, তোমাদের অন্তরে কি আছে তা তোমাদের প্রতিপালক ভালোভাবেই জানেন। যদি তোমরা সৎকর্মশীল হও তবে তিনি তোমাদের ভুলগুলোকে ক্ষমা করবেন। নিশ্চয়ই যারা ভুল করার পর সচেতন হয় এবং তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, তাদের প্রতি আল্লাহ অতীব ক্ষমাশীল। তিন, আত্মীয় স্বজনকে তাদের প্রাপ্য অধিকার দেবে এবং অভাবগ্রস্ত ও মুসাফিরের হক আদায় করবে। চার, তোমার সম্পত্তির অপচয় করবে না। নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই, আর শয়তান তার প্রতিপালকের প্রতি চূড়ান্ত অকৃতজ্ঞ। পাঁচ, নিজেই প্রতিপালকের অনুগ্রহ সম্পদ অনুসন্ধানরত ও তার কাছে প্রত্যাশী হওয়ার কারণে, অর্থাৎ নিজেই অভাবগ্রস্ত হওয়ার কারণে, যদি কোনো সাহায্য প্রত্যাশীকে সাহায্য করতে না পারো তবে তার সাথে সহানুভূতিপূর্ণ কথা বলো, সৎ উপদেশ দিও। ছয়, ব্যয়ের ক্ষেত্রে কৃপণ হয়ো না বা অন্যকে সাহায্য করতে অনিচ্ছুক হয়ো না। আবার ব্যয়ের ক্ষেত্রে মুক্ত হস্ত হয়ে তোমার সামর্থ্যের সীমা ছাড়িয়ে যেও না। যদি করো তাহলে তুমি নিন্দিত বা নিঃস্ব হবে। মনে রেখো, তোমার প্রতিপালক যাকে ইচ্ছা পর্যাপ্ত জীবন উপকরণ দেন, যাকে ইচ্ছা সীমিত জীবন উপকরণ দেন। অবশ্যই তিনি বান্দাদের প্রয়োজন সম্পর্কে পূর্ণ সচেতন এবং তাদের সব কিছুই দেখেন। সাত, তোমরা দারিদ্রের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না। তোমাদের ও তোমাদের সন্তানদের রিজিক দাতা আমি, জীবন উপকরণ আমিই দিয়ে থাকি। নিশ্চয়ই সন্তান বা ভ্রূণ হত্যা মহাপাপ। আট, তোমরা জেনা অর্থাৎ ব্যভিচার, পরকীয়া বা অবৈধ যৌনাচারের কাছেও যেও না। এটা অশ্লীল ও জঘন্য পাপাচার। ৯. ন্যায়সঙ্গত কারণ ছাড়া কাউকে হত্যা করো না। কেউ অন্যায়ভাবে নিহত হলে তার উত্তরাধিকারীকে কেশাস, ন্যায়সঙ্গত বদলা দাবি করার অধিকার দিয়েছি, কিন্তু হত্যার ব্যাপারে সে যেন বাড়াবাড়ি না করে। আর মনে রেখো, যাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে সে তো আল্লাহর কাছ থেকে সাহায্যপ্রাপ্ত হয়েছেই। ১০. উন্নয়নের লক্ষ্য ছাড়া এতিমের সম্পত্তির কাছেও যাবে না। এতিম প্রাপ্তবয়স্ক হওয়ার পর তার সম্মতিক্রমে সম্পত্তিকে কাজে লাগাতে পারো। ১১. ওয়াদা রক্ষা করবে, ওয়াদা ভঙ্গ করলে তোমাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। ১২. ওজনে কখনো কম দেবে না, জীবনের যে কোনো ধরনের লেনদেন হোক না কেন, সঠিক মানদণ্ডে ওজন করে পুরো প্রাপ্য দেবে, এতে তোমারই মঙ্গল হবে এবং শুভ পরিণাম বয়ে আনবে। ১৩. যে বিষয়ে তোমার যথাযথ জ্ঞান নেই, সে বিষয়ে শুধু শোনা কথায় আন্দাজ অনুমানের উপর ভিত্তি করে কখনো নিজেকে জড়াবে না। মহাবিচার দিবসে তোমার কান, চোখ ও মনকে জবাবদিহিতার জন্যে ডাকা হবে। ১৪. দম্ভ ভরে বক্ষ স্ফীত করে মাটিতে পা ফেলবে না। তুমি তোমার পদভারে কখনো জমিনকে বিদীর্ণ করতে পারবে না, পারবে না উচ্চতায় পর্বতকে অতিক্রম করতে, অর্থাৎ চাল চলনে বিনয়ী হবে। এই ১৪টি আদেশের মধ্যে যে পাপাচার করতে নিষেধ করা হয়েছে তা তোমার প্রতিপালকের কাছে অতি ঘৃণ্য। হে নবী, তোমার প্রতিপালক ওহির মাধ্যমে যে প্রজ্ঞাপূর্ণ জ্ঞান দান করেছেন তার প্রথমটিই হল, তুমি আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করো না, তাহলে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, নিজের কাছেই দোষী সাব্যস্ত হবে এবং আল্লাহ কর্তৃক বর্জিত হবে। প্রাচীন আরবে ফেরেশতাদেরকে কন্যারূপে অভিহিত করা হতো। এর জবাবে আল্লাহ বলেন, তোমাদের প্রতিপালক কি তোমাদেরকে পুত্র সন্তানে ধন্য করে নিজে ফেরেশতাদের কন্যা হিসেবে গ্রহণ করেছেন? তোমরা জঘন্য মিথ্যাচার করছ। নিশ্চয়ই এই কোরআনে আমি আমার বাণীকে নানাভাবে বারবার উপস্থাপন করেছি, যাতে করে ওরা এর সত্যতা অনুধাবনের চেষ্টা করে। কিন্তু হায়, কার্যত সত্য অস্বীকারীরা সত্য থেকে নিজেদের আরও দূরে নিয়ে গেছে। হে নবী, ওদের বলো, ওদের কিছু মানুষের ধারণা অনুসারে যদি আল্লাহর পাশাপাশি অন্য উপাস্যরাও বাস্তবে থাকত, তবে তারা আরশের অধিপতির আধিপত্য লাভের উপায় অন্বেষণে ব্যস্ত হয়ে উঠত। আল্লাহ পবিত্র, মহামহিম। বুঝতেই পারো যে তিনি এইসব শরিকদারির অনেক অনেক ঊর্ধ্বে। মহাকাশ ও পৃথিবী এবং এর অন্তর্গত সব কিছুই তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। মহাবিশ্বে এমন কিছু নেই যা তাঁর সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না। কিন্তু হে মানুষ, তোমরা তা অনুধাবন করো না। নিশ্চয়ই তিনি অতীব ক্ষমাশীল, পরম সহনশীল। হে নবী, তুমি যখন কোরআন পাঠ করো তখন তোমার ও আখেরাতে অবিশ্বাসীদের মধ্যে এক অদৃশ্য পর্দা ফেলে দেই, ওদের অন্তরে মূর্খতার আস্তর লাগিয়ে দেই, ফলে ওরা কোরআনের উদ্দেশ্য উপলব্ধি করতে পারে না। ওদের শ্রবণ শক্তি রহিত করে দেই, ফলে কোরআন পাঠকালে তুমি যখন তোমার পালনকর্তার একত্বের কথা বর্ণনা করো তখন ওরা অনীহা প্রকাশ করে সত্য থেকে দূরে চলে যায়। যখন ওরা তোমার কথা শোনার জন্য কান পাতে তখন কেন কান পাতে তা আমি ভালোভাবেই জানি। আরও জানি, গোপন সলা পরামর্শের সময় এ জালেমরা পরস্পরকে বলে, তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তিকে অনুসরণ করছ, দেখো ওরা তোমার জন্য কি বিশেষণ ব্যবহার করছে। ওরা পথভ্রষ্ট হয়ে গেছে, ওরা সত্যপথ অন্বেষণে অক্ষম। ওরা বলে, যখন আমরা কণা কণা হয়ে মাটিতে মিশে যাব, অস্থি কঙ্কাল ছাড়া আর কিছু থাকবে না, তখনও কি আমাদের নতুনভাবে সৃষ্টি করে উত্থিত করা হবে? হে নবী, ওদের বলো, তোমরা পাথর হও বা লোহা বা এমন কিছু যা তোমাদের ধারণায় সবচেয়ে নির্জীব কঠিন, তারপরও তোমাদেরকে নতুন জীবন দিয়ে পুনরুত্থিত করা হবে। এরপর ওরা জিজ্ঞেস করবে, কে আমাদের পুনরুত্থিত করবে? হে নবী, বলো, তিনি যিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলেন। এরপর ওরা তোমার সামনে মাথা নেড়ে জিজ্ঞেস করবে, তা বুঝলাম, কিন্তু ঘটবে কবে? ওদের বলো, খুব শিগগিরও হতে পারে, যখন তিনি তোমাদের ডাকবেন আর তোমরা তার প্রশংসা করতে করতে সাড়া দেবে, তখন তোমাদের মনে হবে খুব অল্প সময়ে তোমরা পৃথিবীতে কাটিয়েছ। হে নবী, তুমি আমার বিশ্বাসী বান্দাদের বলো, যারা বিশ্বাসী নয় তাদের সাথেও তারা যেন সব সময় ভালো কথা বলে, সুন্দর কথা বলে। নিশ্চয়ই শয়তান মানুষের মধ্যে মন্দ কথা দিয়ে বিবাদ সৃষ্টি করতে চায়। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন। তোমাদের প্রতিপালক ভালোভাবেই জানেন তোমরা কি এবং কি পাওয়ার যোগ্য। যদি চান তবে তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করবেন, এবং যদি চান তবে শাস্তি দেবেন। আর হে নবী, আমি তোমাকে ওদের কর্মের নিয়ন্ত্রক বানিয়ে পাঠাইনি। মহাকাশ ও পৃথিবীতে যারাই আছে তাদের মনের অবস্থা তোমার প্রতিপালক ভালো করেই জানেন। তবে আমি নবীদের কাউকে কাউকে বেশি মর্যাদা দিয়েছি। আমি দাউদকে প্রজ্ঞাপূর্ণ কিতাব জবুর দিয়েছি। হে নবী, ওদের বলো, তোমরা আল্লাহ ছাড়া অন্য যাদেরকে উপাস্য মনে করে উপাসনা করো, তাদেরকে তোমাদের দুঃখ দুর্দশা দূর করার জন্যে ডাকো, তাহলেই দেখবে তারা না তোমাদের দুঃখ দূর করতে পারে না দুর্দশা লাঘব করতে পারে। তাছাড়া উপকৃত হওয়ার জন্যে ওরা যাদের ডাকে তারা তো নিজেরাই প্রতিপালকের নৈকট্য লাভ করার উপায় অনুসন্ধান করে, তাঁর রহমত প্রত্যাশা করে, তার আজাবকে ভয় করে। নিশ্চয়ই তোমার প্রতিপালকের আজাব ভয়ের বস্তু। মনে রেখো, মহাবিচার দিবসের আগেই আমি সকল জনপদকে ধ্বংস করে দেব, অথবা এর অনেক আগেই অনেক জনপদকে কঠিন আজাবে নিমজ্জিত করব যদি তারা পাপাচারে ডুবে যায়। এটাই আল্লাহর লিপিবদ্ধ প্রাকৃতিক বিধান। পূর্ববর্তী সত্য অস্বীকারীরা আমার নিদর্শনসমূহকে মিথ্যা মনে করে অমান্য করেছে, আর সাথে সাথে তারা শাস্তির সম্মুখীন হয়েছে। তাই তোমার কাছে এই কিতাব সে ধরনের অলৌকিক নিদর্শন সহ পাঠাইনি। স্মরণ করে, সামুদ সম্প্রদায়ের কাছে স্পষ্ট নিদর্শন স্বরূপ উটনিকে পাঠিয়েছিলাম। ওরা উটনিকে হত্যা করেছিল, পরিণামে ওরা ধরাপৃষ্ঠ থেকে বিলুপ্ত হয়েছে। শুধু সতর্ক সংকেত হিসেবেই আমি অলৌকিক নিদর্শন প্রেরণ করি। স্মরণ করে, হে নবী, আমি তোমাকে বলেছিলাম নিশ্চয়ই প্রতিটি মানুষ তোমার প্রতিপালকের আওতাধীন। আমি মেরাজে যে দৃশ্য তোমাকে দেখিয়েছি আর কোরআনে উল্লেখিত অভিশপ্ত বৃক্ষ কেবল মানুষের পরীক্ষার জন্যে। কিন্তু হায়, আমি ওদের যতই সতর্ক করি ওদের অবাধ্যতার মাত্রা যেন ততই বেড়ে যায়, আর পরিণামে ওরা ধ্বংস হয়ে যায়। স্মরণ কর, যখন আমি ফেরেশতাদের বললাম আদমকে সেজদা করো, তখন এক ইবলিস ছাড়া সবাই সেজদা করল। ইবলিস পাল্টা প্রশ্ন রেখেছিল, যাকে তুমি কাঁদা থেকে সৃষ্টি করেছ তাকে কি আমি সেজদা করতে পারি? ইবলিস তাচ্ছিল্যের সাথে বলেছিল, তুমি যাকে আমার উপর মর্যাদা দিয়েছ সে তো নির্বোধ, তুমি আমাকে শুধু কিয়ামত পর্যন্ত সুযোগ দাও। আমি শুধু কয়েকজন ছাড়া ওর বংশধরদের আমার অন্ধ অনুসারীতে রূপান্তরিত করব। আল্লাহ বললেন, ঠিক আছে যাও, তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে তোমাদের সবার জন্যে জাহান্নামি পূর্ণ মাত্রার প্রতিফল। আল্লাহ বললেন, যাও, তোমার কণ্ঠ দ্বারা যাকে পারো মোহিত করে সত্য থেকে সরিয়ে নাও, সর্বশক্তি নিয়ে ওদের উপর ঝাঁপিয়ে পড়ো, ওদের ওদের সন্তানদের যত পাপাচারে নিমগ্ন করা যায় করো, যত ধরনের প্রতিশ্রুতি পারো দাও। কিন্তু তারা বুঝতে পারবে না যে শয়তানের প্রতিশ্রুতি তো স্রেফ ছলনা। তবে মনে রেখো, আমার সত্যিকার বান্দাদের উপর তোমার কোনো কর্তৃত্ব থাকবে না, কারণ তারা আমার উপর ভরসা রাখে, আর তোমার প্রতিপালকের চেয়ে উত্তম ভরসার স্থল আর কে হতে পারে? তোমাদের প্রতিপালক তিনি যিনি তোমাদের সমুদ্রে জলযান চালানোর সুযোগ দিয়েছেন, যাতে তোমরা তার অনুগ্রহ সম্পদ অনুসন্ধান করতে পারো। নিঃসন্দেহে তিনি তোমাদের প্রতি পরম দয়ালু। সমুদ্রে তোমাদের ওপর বিপদ ঘনীভূত হলে আল্লাহ ছাড়া আর যাদেরকে সাহায্যের জন্য ডাকো তারা সব হাওয়া হয়ে যায়। এক আল্লাহ ছাড়া তোমাদের রক্ষা করার কেউই থাকে না। কিন্তু যখন তিনি তোমাদের নিরাপদে তীরে পৌঁছে দেন, তখন তোমরা তাকেই ভুলে যাও। আসলে তোমরা বড়ই অকৃতজ্ঞ। তোমরা কি কখনো নিশ্চিত হতে পারো যে আল্লাহ তোমাদের সহ জমিনকে ধসিয়ে দেবেন না, বা প্রলয়ঙ্করী ঝড় পাঠিয়ে সব কিছু তছনছ করে দেবেন না? তখন তোমরা অবশ্যই কোনো রক্ষক পাবে না। তোমরা কিভাবে নিশ্চিত হতে পারো যে তিনি আরেকবার তোমাদের সমুদ্রে নিয়ে ঝড় ঝঞ্ঝায় ফেলবেন না এবং অকৃতজ্ঞতার কারণে তোমাদের শরীর সমাধি ঘটাবেন না? আর তখন তোমরা আমার বিপক্ষে কোনো সাহায্যকারী পাবে না। নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি, আমি তাদেরকে জলে স্থলে চলাচলের বাহন দিয়েছি, দিয়েছি উত্তম জীবন উপকরণ, আমার অনেক সৃষ্টির ওপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। ভাবো সেই দিনের কথা যেদিন সকল মানুষকে সমবেত করব, জীবনে যা কিছু করেছে তার বিচার করে আমলনামা তৈরি করা হবে। যাদের আমলনামা ডান হাতে দেয়া হবে তারা তৃপ্তির সাথে তাদের আমলনামা পড়বে, তাদের ওপর সামান্য পরিমাণও অবিচার করা হবে না। দৃষ্টিহীনতার কারণে যারা ইহকালে সৎপথ খুঁজে পায়নি, পরকালেও তারা হবে আরও দৃষ্টিহীন, আরও বেশি পথভ্রষ্ট। হে নবী, তোমার উপর নাজিল হওয়া সত্য থেকে পথভ্রষ্টরা তোমাকে সরিয়ে নেওয়ার চূড়ান্ত চেষ্টা করেছিল। তারা চেয়েছিল তুমি আমার নামে এমন কিছু সংযুক্ত করো যা সত্য নয়, তাহলে তারা অবশ্যই তোমাকে বন্ধুরূপে গ্রহণ করত। আমি তোমাকে বিশ্বাসে অবিচল না রাখলে তুমি ওদের প্রতি কিছুটা ঝুঁকে পড়তে, আর তা করলে ইহকাল ও পরকাল উভয়কালেই দ্বিগুণ শাস্তি পেতে। তখন আমার মোকাবেলায় তুমি কাউকে সাহায্যকারী হিসেবে পেতে না। যখন ওরা দেখল যে তোমাকে ওরা সত্য থেকে সরাতে পারবে না, তখন জন্মভূমি থেকে উচ্ছেদ করে দেশ ছাড়া করার চেষ্টা করেছিল। কিন্তু তারা যদি তা করে, তাহলে তুমি ওখান থেকে চলে যাওয়ার পর ওরাও জমিনের উপর বেশি দিন থাকতে পারবে না। এটাই আমার কর্মপ্রণালী। তোমার আগে যাদের রসুল হিসেবে পাঠিয়েছিলাম তাদের বেলায়ও এ নিয়ম ছিল। তুমি আমার কর্ম প্রক্রিয়ায় কোনো পরিবর্তন পাবে না। সূর্য পশ্চিমে হেলে পড়ার পর রাতের ঘন অন্ধকার পর্যন্ত তুমি নামাজ কায়েম করো, আর ফজরে কোরআন পাঠে বিশেষ মনোযোগী হও, কারণ ফজরের নামাজে কোরআন পাঠের সাক্ষী হয় পবিত্ররা। হে নবী, গভীর রাতে ঘুম থেকে ওঠো এবং তাহাজ্জুদ নামাজ পড়ো। তাহাজ্জুদ তোমার জন্যে নফল। তোমার প্রতিপালক তোমাকে সর্বোচ্চ সম্মানিত স্থান মাকামে মাহমুদে প্রতিষ্ঠিত করবেন। অতএব প্রার্থনা করো, হে আমার প্রতিপালক, তুমি আমাকে যেখানেই নাও সত্য ও কল্যাণের সাথে নাও, আর যেখান থেকেই ফিরিয়ে নাও সত্য ও কল্যাণের সাথে ফিরিয়ে নাও। তোমার কুদরতি শক্তি দিয়ে আমাকে সাহায্য করো। হে নবী, বলো, সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হবে। আমি কোরআন নাজিল করেছি কোরআন বিশ্বাসীদের জন্যে নিরাময় ও রহমত, আর জালেমদের ধ্বংসের পথ প্রশস্ত কারক। প্রায়শই এমন হয়, আমি যখন কাউকে নিয়ামত দান করি তখন সে অহংকারী ও ভোগ বিলাসে লিপ্ত হয়ে আমার কাছ থেকে দূরে সরে যায়। আবার যখন তাকে অনিষ্ট স্পর্শ করে তখন হতাশা তাকে আচ্ছন্ন করতে থাকে। হে নবী, ওদের বলো, প্রতিটি মানুষ নিজ স্বভাব বা প্রকৃতি অনুসারে কাজ করে, আর তোমার প্রতিপালক ভালো করেই জানেন কে সঠিক পথে চলছে। ওরা তোমাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, ওদের বলো, রূহ হচ্ছে আল্লাহর হুকুম জাত, তোমরা এর প্রকৃতি বুঝবে না, কারণ এ ব্যাপারে তোমাদের জ্ঞান খুবই সীমিত। হে নবী, আমি ইচ্ছে করলে তোমার কাছে ওহির মাধ্যমে যা পাঠিয়েছি তা অবশ্যই প্রত্যাহার করতে পারতাম, আর তা করলে তুমি এমন কাউকে পেতে না যে সব কিছু আবার ফিরিয়ে দিতে পারে। ওহি প্রত্যাহার না করা, এটা তোমার প্রতিপালকের মেহরবানি। নিশ্চয়ই তোমার প্রতি তোমার প্রতিপালকের অনুগ্রহ অনেক। হে নবী, ওদের বলো, পৃথিবীর সকল মানুষ ও জিন যদি একযোগে সকল শক্তি দিয়ে প্রচেষ্টা চালায় তবু এ কোরআনের মতো আরেকটি কোরআন আনতে পারবে না। নিশ্চয়ই আমি মানব জাতির কল্যাণে প্রয়োজনীয় সকল শিক্ষা বিভিন্ন উদাহরণ ও উপমার মাধ্যমে এই কোরআনে বিশদভাবে বয়ান করেছি, কিন্তু হায়, অধিকাংশ মানুষই অবিদ্যা ও সংস্কারের বৃত্তে আটকে থেকে সত্য অস্বীকার করতে চায়। ওরা বলে, তুমি জমিন বিদীর্ণ করে একটি ঝর্ণাধারা প্রবাহিত না করা পর্যন্ত, অথবা তুমি অজস্র ঝর্ণা প্রবাহিত খেজুর বা আঙুরের বাগানের মালিক না হওয়া পর্যন্ত, অথবা তোমার সতর্ক বাণীর মতো আকাশকে টুকরো টুকরো করে ভেঙ্গে না ফেলা পর্যন্ত, অথবা আল্লাহ ও ফেরেশতাদের সামনে হাজির না করা পর্যন্ত, অথবা তোমার সোনার একটি বাড়ি না হওয়া পর্যন্ত, অথবা তুমি আকাশে আরোহণ করে আমাদের পড়ার জন্য সরাসরি কিতাব প্রেরণ না করা পর্যন্ত আমরা তোমাকে বিশ্বাস করব না। হে নবী, ওদের বলো, আমার প্রতিপালক মহান পবিত্র, আমি তো একজন মানুষ, সুসংবাদদাতা রসুল মাত্র। যখনই ওদের কাছে কোনো রসুলের মাধ্যমে আল্লাহর পথ নির্দেশনা এসেছে তখনই অবিদ্যাসক্ত হওয়ার কারণে ওরা প্রশ্ন করেছে, আল্লাহ কিভাবে একজন মানুষকে রসুল করে পাঠান? আর এই প্রশ্নই ওদেরকে বিশ্বাস থেকে দূরে সরিয়ে রেখেছে। হে নবী, ওদের বলো, যদি ফেরেশতারা তাদের স্বাভাবিক আবাসভূমির মতো পৃথিবীতে চলাফেরা করতে পারত, তবে আমি একজন ফেরেশতাকেই ওদের কাছে রসুল হিসেবে পাঠাতাম। ওদের বলো, তোমাদের ও আমার মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট, তিনি তাঁর সকল সৃষ্টি সম্পর্কে পূর্ণ সচেতন এবং তিনি দেখেন প্রত্যেকের অন্তরে কি আছে। আল্লাহ যাকে হেদায়েত করেন সে সবসময় সত্যপথের সন্ধান পায়, আর যাকে পথভ্রষ্ট হতে দেন প্রতিপালকের শাস্তি থেকে তাকে রক্ষা করার জন্যে কাউকে পাবে না। মহাবিচার দিবসে ওদের আমি সমবেত করব, ওরা উপুর হয়ে মুখে ভর দিয়ে চলবে, অন্ধ, বোবা ও বধির। ওদের গন্তব্য হবে জাহান্নাম। যখন জাহান্নামের আগুনের তেজ কমে আসবে, তখন আবার আগুন বাড়িয়ে দেয়া হবে। এটাই ওদের শাস্তি। ওরা আমার বিধিবিধানকে প্রত্যাখ্যান করেছিল, বলেছিল, মোরে কঙ্কাল হয়ে মাটিতে মিশে যাওয়ার পরও আবার নতুন সৃষ্টিরূপে উত্থিত হব। ওরা কি এটুকুও বোঝে না, যিনি মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করতে পারেন, তিনি ওদের মতো করেই ওদেরকে পুনরায় সৃষ্টি করার ক্ষমতা রাখেন? সন্দেহ নেই, তিনি ওদের পুনরুত্থানের জন্যে সময় নির্ধারণ করে রেখেছেন। তবে সকল সীমালঙ্ঘনকারী নিজেদের অবিদ্যা ও সংস্কারের বৃত্তে আটকে থাকে। হে নবী, ওদের বলো, হে মানুষ, তোমরা যদি আমার প্রতিপালকের সকল রহমতের ভাণ্ডারের অধিকারী হতে, তবুও খরচ হয়ে যাবে এই আশঙ্কায় সবটাই কৃপণতা করে আটকে রাখতে। আসলে মানুষ স্বভাবগতভাবেই কৃপণ, আর তোমার প্রতিপালক রহমত বিতরণে মুক্তহস্ত। আমি অবশ্যই মূসাকে নয়টি সুস্পষ্ট নিদর্শন দিয়েছিলাম। মানে ইসরায়েলকে জিজ্ঞেস করে দেখো, যখন সে ফেরাউনের কাছে উপস্থিত হয়েছিল তখন কি ঘটেছিল? ফেরাউন তখন বলল, হে মূসা, আমার তো মনে হয় তুমি জাদুগ্রস্ত। মূসা জবাবে বলেছিল, তুমি নিশ্চয়ই জানো যে মহাকাশ ও পৃথিবীর প্রতিপালকই এ সুস্পষ্ট দিক নির্দেশনা তোমার অন্তর্দৃষ্টি উন্মোচনের জন্যে নাজিল করেছেন। কিন্তু হে ফেরাউন, যেহেতু তুমি তা প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছ, আমার মনে হচ্ছে তোমার ধ্বংস অত্যাসন্ন। এরপর ফেরাউন বনী ইসরায়েলকে জমিন থেকে নিশ্চিহ্ন করার উদ্যোগ নিল। তখন আমি ফেরাউন ও তার সঙ্গীদের সমুদ্রে ডুবিয়ে দিলাম। এরপর আমি বনী ইসরায়েলকে বললাম, তোমরা এখন এদেশে নিরাপদে বাস করো, এবং যখন কিয়ামতের প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে তখন তোমাদের সবাইকে একসাথে হাজির করব। আমি সত্যের দিক নির্দেশক হিসেবে কোরআন নাজিল করেছি, এবং সত্য সহই তা নাজিল হয়েছে। আর হে নবী, আমি তো তোমাকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবেই প্রেরণ করেছি। আমি কোরআন নাজিল করেছি খণ্ডে খণ্ডে, যাতে তুমি মানুষের সামনে অল্প অল্প করে উপস্থাপন করতে পারো। আমি একে পরিস্থিতি অনুসারে ক্রমশ নাজিল করেছি। হে নবী, ওদের বলো, তোমরা কোরআন বিশ্বাস করো বা না করো, ইতোপূর্বে যাদের এই জ্ঞান দেয়া হয়েছে তাদের সামনে যখনই এই বাণী শোনানো হয় তারা শেষ দায় লুটিয়ে পড়ে আর বলে, আমাদের প্রতিপালক তো পবিত্র, মহান, তার প্রতিশ্রুতি অবশ্যই পূর্ণ হবে। তারা কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে, আর আল্লাহ সচেতনতায় আরও বিনয়ী হয়ে ওঠে। এই আয়াতটি সেজদার আয়াত। হে নবী, বল, তোমরা আল্লাহ নামে ডাকো বা রহমান নামে ডাকো, যে নামেই ডাকো, সকল সুন্দর নামই তো তার। নামাজে কণ্ঠস্বর খুব উঁচু করো না, আবার খুব নিচুও করো না। কণ্ঠস্বরে এ দুয়ের মধ্য পথ অবলম্বন করে। হে নবী, বল, সকল প্রশংসা আল্লাহর, যিনি কোনো সন্তান গ্রহণ করেননি, তার সার্বভৌমত্বে কোনো শরিক নেই, তার কোনো দুর্বলতা বা অক্ষমতা নেই, ফলে তার কোনো সাহায্যকারীরও প্রয়োজন নেই। অতএব তোমরা সসম্ভ্রমে তাঁর মহিমা ঘোষণা করো।